এই শ্রীমহান গ্রন্থের যে দুটি চরিত্র যাকে গুরুভক্তি বলা হয়েছে, যেমন আরুণি উপাখ্যান তথা উপমন্যুর কথা, আরেকটি শিষ্য ছিল, তার নাম হচ্ছে বেদ। তাই এই আয়োধ্যম্ম ঋষি গুরুদেব, তিনি বেদ নামক অপর যে শিষ্য ছিল তাকে বললেন, দেখো আমি তো কখনো কখনো অন্য কর্মাদির জন্য বা অন্য শিষ্যদের স্থানে গমন করার জন্য আমাকে যেতে হয়, তাই আমি তোমাকে আমার এই আশ্রমে যাবতীয় সেবার ভার অর্পণ আমি তোমার প্রতি বিন্যস্ত করলাম। বেদ নামক এই শিষ্য পরম শান্ত, উদার, সেবাপরায়ণ, ভজননিষ্ঠ ছিল। গুরুদেব যখন যেমন আদেশ করতেন তিনি তখনই সেই কার্য সুসম্পন্ন করতেন। শীত গ্রীষ্ম কিছু দেখতেন না, গুরু আজ্ঞা শিরোধার্য করে তিনি সব কিছু, মানে শীত উত্তাপ ক্ষুধা তৃষ্ণা ক্লেশ কিছু গণনা না করেই গুরুদেব যা বলতেন তাই করতেন। বহুকাল অতিবাহিত হল, গুরুদেব সন্তুষ্ট হয়ে বললেন, হে বেদ, বৎস বেদ, তুমি আমাকে বাস্তবিকই সুখী করেছ, তা যাও, আমি তোমাকে আশীর্বাদ প্রদান করছি যে তুমি সমস্ত শাস্ত্র অবগত হবে এবং তোমার মধ্যে ভগবত চরণে ঐকান্তিক ভক্তি থাকবে। যাও বৎস, তুমি তোমার কার্য সুসম্পন্ন করতে পেরেছ। বেদ নিজ আশ্রমে চলে গেলেন। নিজ আশ্রমে গিয়ে তিনি আবার তিনটি শিষ্য করলেন, তারাও সকলে খুবই সুন্দর, বিনয়ী, নম্র। কিন্তু বেদ তার মধ্যে কেমন ভাব জাগরিত হয়েছে দেখুন, যে আমি তো গুরুগৃহে ছিলাম, সেখানে কি কষ্ট, কষ্ট তো আছেই, সেবা তো আর হাত পা গুটিয়ে বসে থাকলে হয় না। তাই তিনি জানতেন কখনো শীত কখনো গ্রীষ্ম কখনো সুখ কখনো দুঃখের মধ্যে দিয়ে আমি সেবা করেছি। তা মহাত্মা বেদ আশ্রমে থাকা যে কি কষ্টপ্রদ তা অবগত থাকার দরুন তার যে তিনজন শিষ্য ছিল তাদের কিছু করতে দিত না, তোমরা আরামসে প্রভুর ভজনা করো, বৃন্দাদেবীকে পরিক্রমা করো, ভগবত মন্দির পরিক্রমা করো, তোমরা কেবল ঈশ্বরকে খুশি করার জন্য যা করণীয় তাই করো, আমার কিছু সেবা করতে হবে না। তা কখনো আত্মনিয়োগে নিজের সেবায় নিযুক্ত করেন, কেমন ভাব। কিছুদিন পর রাজা জনমেজয় পৌষ্য নামক অপর এক ভূপাল বেদের নিকট উপস্থিত হলেন। এই যে বেদ, জনমেজয় মহারাজ পরীক্ষিত মহারাজের পুত্র, তিনি গিয়ে বললেন যে দেখো তুমি আমার পৌরোহিত্য কার্য সুসম্পন্ন করো। কোনো একটা যজ্ঞ ছিল, তখনকার দিনের রাজারা প্রায় কোনো কার্যে বিঘ্নের সৃষ্টি হচ্ছে, তখনই দেখা গেল একটা যজ্ঞ করে ফেললেন ছোট মোটো, তো সেই কারণে তাকে নিয়ে গেলেন। তার শিষ্য ছিল উতঙ্ক, তিনজনের মধ্যে একজন হচ্ছেন উতঙ্ক। শিষ্য উতঙ্ককে বললেন যে দেখো মহারাজ, জনমেজয় তিনি যজ্ঞাদি করার জন্য আমাকে নিয়ে যাচ্ছেন, অতএব আমাকে গৃহের বাইরে চলে যেতে হচ্ছে, তা তুমি আশ্রমের সমস্ত ভার তোমার উপরে আমি অর্পণ করলাম, তুমি যা করণীয় যা করা উচিত শাস্ত্র বিধিবিধান অনুযায়ী তুমি সেই সেবায় নিযুক্ত থেকে বলে গুরুদেব বেদ তিনি চলে গেলেন মহারাজ জনমেজয়ের সঙ্গে কিছুদিনের জন্য। মহাত্মা বেদের শিষ্য উতঙ্ক তিনিও পরম শান্ত বিনয়ী শাস্ত্রজ্ঞ গুরু আজ্ঞা পালনকারী, সব দিক থেকে আশ্রমকে সুন্দরভাবে পরিচালনা করে রাখে। অকস্মাৎ কি হয়েছে, গুরুপত্নী গুরুমাতার তার সেই যে রজস্বলাকাল সেই সময় হয়েছে, গুরুপত্নী বলছে দেখো তোমার উপরে যখন সমস্ত ভার অর্পণ করে গিয়েছে তাহলে এখন আমার সঙ্গে যে ক্রিয়াকলাপ করার প্রয়োজন তুমি তা করো। উতঙ্ক কেমন কঠোর কেমন দৃঢ় প্রতিজ্ঞ, সে বলছে না না আপনি আমার গুরুমাতা হতে পারেন গুরুপত্নী হতে পারেন, কিন্তু আমি কোনো মেয়ে লোকের কথা শুনতে প্রস্তুত নই, আপনি আমাকে অশাস্ত্রজ্ঞ কথা বলছেন অশাস্ত্রীয় কথা বলছেন, যে গুরুদেবের স্থানে আমি সেই ক্রিয়াদি সুসম্পন্ন করি আমার দ্বারা কোনো প্রকারেই সম্ভব নয়, তাতে হে মাতো তুমি যদি আমাকে অভিসম্পদ দিতে চাও তাও আমার শিরোধার্য, কিন্তু আমি কখনো স্ত্রী সঙ্গী হব না। দেখুন কত সুন্দর কথা বললেন, সকলে একদম চুপ হয়ে গেলেন, যত সেবিকারা ছিল তারাও। গুরুপ্রবার বেদ যখন পুনরায় মহারাজ জনমেজয়ের সেখান থেকে আসলেন, আসার পরে উতঙ্ক নিজে ইতিবৃত্ত শ্রবণ করালেন। ইতিবৃত্ত যখন শ্রবণ করালেন মহাত্মা বেদ অতি সন্তুষ্ট হলেন, বলছেন বৎস উতঙ্ক আমি তোমার সেবা পরিচালনার ভার দিয়ে গিয়েছিলাম তা তুমি সুন্দরভাবে সুসম্পন্ন করেছ, এবং তোমার গুরুমাতা তোমাকে যে শাস্ত্র বিরুদ্ধ আচরণ করতে বলেছিল তাতে যে তুমি এই প্রকার বাক্যবিন্যাস করেছো বলেছো আমি অতীব খুশি। গুরুদেব বেদ তিনি বললেন উতঙ্ক তুমি এবার গৃহে ফিরে যেতে পারো, বলছেন না গুরুদেব আমি যদি আপনার সেবায় আর কিছুদিন নিযুক্ত থাকি তাতে কোনো অসুবিধা হবে কি, বলছেন না তা নয়, তো তোমার মানে পরীক্ষা পুরো হয়েছে তুমি উত্তীর্ণ হয়েছ। বৎস উতঙ্ক বলছেন হে গুরুদেব আমি শুনেছি যে গুরুদেবকে দক্ষিণা দিতে হয়, যে শিষ্য গুরুদেবের নিকট থেকে কিছু প্রাপ্ত হয়ে মন্ত্রতন্ত্রাদি, শিক্ষা আদি, বিদ্যা আদি প্রাপ্ত হয়ে যে সমস্ত শিষ্যেরা গুরুদেবকে গুরুদক্ষিণা অর্পণ না করে তাদের নরকগতি হয়। পরিষ্কার বলেছে, হে গুরুদেব, আপনি কৃপা করে আমার থেকে আপনার মন অভিলষিত গুরুদক্ষিণা গ্রহণ করুন। গুরুদেব বলছেন, বৎস উতঙ্ক, আমি তোমার থেকে কিছু আশা করি না। দেখো, তুমি যে আমার প্রতি এই শ্রদ্ধা ভক্তি রেখেছো, আমি এতেই সন্তুষ্ট। বারংবার জিজ্ঞাসা করেন, মাঝে মধ্যেই জিজ্ঞাসা করেন। তা একবার উতঙ্ক পুনরায় যখন জিজ্ঞাসা করলেন, তখন বলছেন, দেখো, তুমি তোমার গুরুমাতার সমীপে গমন করে তাকেই জিজ্ঞাসা করো, তার যদি দক্ষিণা স্বরূপ কিছু প্রয়োজন থাকে। গুরুদেবের আজ্ঞানুসারে তিনি অন্তপুরে প্রবিষ্ট হলেন। গুরুমাতাকে দণ্ডবত প্রণামাদি করে বলছেন, হে মাতো, আমার তো এখন গুরুদেবের দ্বারা গৃহে যাওয়ার আজ্ঞা হয়েছে, তা আমি তো চলেই যাব। আমি দক্ষিণা স্বরূপ কিছু দিতে চাই। গুরুদেব কিছু নিলেন না, তিনি আজ্ঞা করেছেন যে আপনার যদি কিছু ইচ্ছা থাকে। বলছেন, আচ্ছা, তাহলে তুমি যদি আমাকে দক্ষিণা দিতে চাও, দেখো, আজ থেকে চতুর্থ দিবস পরে, চার দিন পরে আমাদের এখানে এক অনুষ্ঠান আছে, সাধু সেবাদি আছে, সমস্ত আত্মীয় বর্গেরা, ঋষিবৃন্দেরা, বৈষ্ণবেরা সকলে আসবেন, প্রসাদ পাবেন। তা আমি পৌষ্য নামক যে রাজা আছে, সেই রাজার যে রানী, সেই রানীর কর্ণে যে কুণ্ডলোদ্বয় আছে, সেই কুণ্ডল দুটি যদি তুমি আমাকে এনে দিতে পারো, তাহলে তোমার অনেক মঙ্গল হবে, নচেত মঙ্গল সহজে তোমার হবে না। তুমি আমাকে সেই কুণ্ডল এনে দাও দক্ষিণাস্বরূপ। বললেন, ঠিক আছে, তাই হবে। উতঙ্ক এবার সেই কুণ্ডল আনয়নের জন্য তিনি প্রস্থান করলেন। সর্বপ্রথম পৌষ্য রাজার কাছে গেলেন, গিয়ে বললেন, দেখুন, আমি গুরুদেবকে দক্ষিণা দিতে চেয়েছিলাম, গুরুমা বললেন যে আপনার সহধর্মিনী অর্থাৎ আপনার রানীর যে কুণ্ডলোদ্বয় আছে তা আমি গ্রহণ করতে চাই। কিন্তু এর পূর্বে একটি ঘটনা হয়ে যায়। তিনি যখন সেই কুণ্ডল আনতে যাচ্ছিলেন, সেখানে কি হয়েছে, বিশাল এক বৃষ, মানে ষাঁড়, সেই ষাঁড়ের পিঠে একজন বসে আছে। তা সেই পুরুষ উতঙ্ককে বলছে যে, বৎস উতঙ্ক, তুমি আমার এই ষণ্ডের পুরীয় ভাগ, মানে বিষ্ঠামূত্র আদি তুমি ভক্ষণ করো। শাস্ত্রে বলা হয়েছে যে গোবর বা গোমূত্র গাভীদের সেবন করতে হয়, কিন্তু ষাঁড়ের সব কিছুই অশুদ্ধ। ষাঁড়ের গোবর বা মূত্র কখনো দেবকার্যে ব্যবহৃত হয় না, তাকে অশুদ্ধ মানা হয়। কেবল গাভীদের ক্ষেত্রে অতি পবিত্র। উতঙ্ক শাস্ত্রজ্ঞ তিনি বলছেন, না না মহাশয়, আমি এই সমস্ত ষাঁড়ের বিষ্ঠামূত্র আদি খেতে পারবো না। সেই পুরুষ তখন বলছে, দেখো, এতে তোমার মঙ্গলই হবে, তোমার গুরুদেব তিনিও কিন্তু এই ষাঁড়ের পুরীয় ভাগ ভক্ষণ করেছে, অতএব তুমি ইহা ভক্ষণ কর। বলছেন ঠিক আছে, আমার গুরুদেব যখন খেয়েছিল তাহলে আমিও খাচ্ছি, ইচ্ছা না থাকলেও অনিচ্ছায় তা সেবন করল। তারপরে সে আত্মন করে পরে শুদ্ধ হল। শাস্ত্রে বলা হয়েছে কোথাও যাচ্ছে সেই সময় কেউ যদি আত্মন করে তাহলে তার চিত্তশুদ্ধি হয় না, তার মন চঞ্চল হয়ে থাকে, কোথার থেকে তার চিত্তশুদ্ধি হবে? পৌষ্য রাজাকে সমস্ত বৃত্তান্ত বলল যে আমি আপনার রানীর কুণ্ডলোদ্বয় পেতে চাই। রাজা বললেন দেখো, তুমি যদি আমার থেকে কিছু চাইতে তাতে আমার কোনো আপত্তি ছিল না, আমি দিয়ে দিতাম, কুণ্ডল তো আমার রানীর, অর্থাৎ তুমি রানীর কাছে চাও, যাও তোমাকে আমি অন্তপুরে যাওয়ার আদেশ দিলাম। মহাত্মা উত্তঙ্ক দক্ষিণা দেওয়ার জন্য রানীকে অন্দর মানে ভেতরে অভ্যন্তরে চতুর্দিকে খুঁজেও কোথাও পেল না। সে ঘুরে আসলো রাজার কাছে, রাজাকে বলছেন কি হে রাজন, আমি ব্রাহ্মণ, এই জন্য তুমি আমাকে তাচ্ছিল্যবোধ মনে করছো? ভেতরে তো কোনো রানী ছন্দংশ নেই, যত যত কক্ষ আছে আমি সবগুলোই নিরীক্ষণ করেছি। বলছেন দেখো হে মহাত্মন, দেখুন আপনি অযথা কারণে আমার উপরে দোষারোপ করছেন, আমার মনে হয় আপনি অশুচি অবস্থায় আছেন, কারণ আমার রানী তিনি পরমাসতী, সর্বদা পবিত্র, কেউ যদি অশুচি অবস্থায় তাকে দেখতে চায় তাহলে তার দর্শনই হয় না, আপনি চিন্তা করে দেখুন। তখন সে চিন্তা করে দেখল, আরে তাই তো, আমি তো সেই পুরীয় ষণ্ডের পুরীয় খেয়েছি, অতএব আমি অশুদ্ধই, শাস্ত্রজ্ঞ কি না? সঙ্গে সঙ্গে তিনি হস্ত পদাদি ধৌত করে আচমন করে এবার মনকে মানে শান্ত করে তিনি যোগ অবলম্বন করে সমস্ত শরীরকে শুদ্ধ করলেন, এবারে গেলেন। রানীকে গিয়ে বললেন আমার গুরুমাতাকে দক্ষিণা দেব, তা তিনি আপনার এই কুণ্ডলোদ্বয় প্রার্থনা করেছেন, তা আমি আপনার কুণ্ডল পেতে ইচ্ছা করি। বলছেন ঠিক আছে, রানী সঙ্গে সঙ্গে সেই কুণ্ডল দুটি খুলে তার হাতে দিয়ে দিল। আরেকটি কথা বলল, কি কথা? বলছেন হে মহাত্মন, আমার এই কুণ্ডল নেওয়ার জন্য তক্ষক এসেছিল, আমি কিন্তু তাকে দিইনি, অতএব আপনি সাবধানে এটা নিয়ে যাবেন। বলছেন ঠিক আছে, সেজন্য রানী তোমার কোনো চিন্তা নেই। তিনি আবার যখন পৌষ্য রাজার নিকটে আসলেন, রাজা পৌষ্য বলছেন হে মহাত্মন, আজ আমার ভাগ্যের কোনো সীমা নেই, আপনার মতন মহাত্মার চরণধুলি এখানে পড়েছে, তা আমার না বড়ই ইচ্ছা হচ্ছে যে আমি আপনাকে কিছু অন্নাদি পাওয়াই। উত্তঙ্ক রাজার ব্যবহারে সন্তুষ্ট হয়ে বলছেন ঠিক আছে, তাহলে আপনি অন্ন আনয়ন করুন। রাজা নিজে গিয়ে ভেতর থেকে অন্ন নিয়ে এসেছে, অন্ন এনে উত্তঙ্ককে দিয়েছে। ব্রাহ্মণ উত্তঙ্ক অন্ন স্পর্শ করে দেখে শীতল ঠান্ডা, আমরা বলি না যে বাসি অন্ন বোধ হয়, তার ভাবটা এই প্রকার হয়েছে। তারপরে দেখছে তার উপরে একটি কেশ মানে চুল, খুব রাগ হয়েছে। বলছেন, ওহে রাজন, তুমি কি আমাকে একেবারেই যাতা মনে করছো? তুমি এই শীতল অন্ন মানে বাসি অন্ন, তা আবার চুল, এ তো অপবিত্র। কোনো ভোজ্য দ্রব্যে যদি চুল পড়ে তা প্রভুর ভোগ লাগে না। সেই অপবিত্র অন্ন তুমি আমাকে ভোজন করাতে আসলে? যাও, আমি তোমাকে অভিসম্পাদ দিচ্ছি, তুমি অন্ধ হয়ে যাবে। তুমি কানার মতো কাজ করেছ, অন্ধ যেমন চোখে দেখে না, তুমি অন্ধ হয়ে যাবে। রাজা পৌষ্য তখন বলছে, রেগে গেছে ক্ষত্রিয় রাজা, সে তখন বলছে, তুমিও একেবারে নিঃবংস হয়ে যাবে। বলছেন, আচ্ছা, অন্যায় করলে তুমি, আবার উল্টে সাপও আমাকে তুমি দিচ্ছ। রাজা তখন তার চরণ ধরে বলছে যে, হে মহাত্মন, আমি যদি অন্ধ হয়ে যাই তাহলে আমার এই রাজ্যকে পরিচালনা করবে? আপনি এই ছোট মোটো অপরাধের জন্য আপনি এত বড় দণ্ড দিতে পারেন? বলছেন, ঠিক আছে, তুমি অন্ধ হবে, আমার বাক্য কখনো এদিক ওদিক হবে না, তুমি অন্ধ হওয়ার পরে আবার ভালো হয়ে যাবে, আবার তুমি ভালো হয়ে যাবে। রাজা তো খুশি হলেন। এবারে ব্রাহ্মণ উতঙ্ক তিনি বলছেন, হে রাজন, তুমি যে আমাকে অভিসম্পদ দিলে আমি নিঃবংশ হয়ে যাব, বংশহীন হয়ে যাব, তুমি এই অভিশাপের জন্য কিছু করো। বলছেন, না, ব্রাহ্মণের হৃদয় তো কোমল নবনীত, আপনি তো আমাকে সন্তুষ্ট হয়ে সাপের ফের বদল করেছেন, আমি তো ভালো হয়েই যাব। কিন্তু আমি তো ক্ষত্রিয় রাজা, আমার হৃদয়টাও বড় তীক্ষ্ণ, খুরের মতো, অতএব আমার এখনো রাগ শান্ত হয়নি, তা আমি তার জন্য কিছু করতে পারবো না। ব্রাহ্মণ উতঙ্ক তখন বলছেন, ওহো, এ রাজা তো বেশ বাড়ি চালাক লোক, আমার থেকে সাপের ফের বদল করিয়ে নিল, আর আমি যখন চাইছি তখন বলছেন আমরা ক্ষত্রিয়, আমরা হিংসাত্মক প্রকৃতির। উতঙ্ক তখন ক্রোধিত হয়ে বলছে, আরে যাও যাও, তোমার অভিশাপে আমার কিছু হবে না, অভিশাপ বললেই অভিশাপ, আমার কোনো দোষ নেই, তুমি আমাকে অভিশাপ দেবে? যাও, আমি যদি নিঃবংশই হয়ে যাই তাহলে আমি সাধু হই, বলে তিনি বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ে তিনি পথে যেতে যেতে যখন মধ্যাহ্নকাল সমাগত হয়েছে, তিনি সেখানে দেখলেন অতি সুন্দর এক সরোবর। যেমন সাধুরা কি করে, কোথাও গেলে ভোজন তেমন হোক বা না হোক তাতে অসুবিধা নেই, আগে দেখে যে শৌচাগারের ব্যবস্থা আছে কিনা, স্নানের ব্যবস্থা আছে কিনা, এ দুটো হয়ে গেলেই তো ব্যাস প্রভুর নাম করবে। উতঙ্ক চিন্তা করলো, এই সুশীতল সরোবর, এখানেই স্নান করি। সেখানে স্নান আদি করে তিনি কি করেছেন, সেই যে কুণ্ডল ছিল আর সঙ্গে এই সাধুদের ঝোলা যা থাকে সেগুলোকে রেখে সেই কুণ্ডল দুটিকে মাটিতে রেখে আনিক টানিক করে দেখছে কি, যে এক খপনক আছে। খপনক বলতে কি, মানে বৌদ্ধ ভিক্ষুক, তারা বা উলঙ্গ, এ কিন্তু তক্ষক, অন্য কেউ নয়। সে বৌদ্ধ সন্ন্যাসী হয়ে উলঙ্গ হয়ে কুণ্ডল দুটিকে নিয়ে ছুটে পালাচ্ছে। রানী বলেছিল যে তক্ষক এসেছিল নিতে, আমি দিইনি সাবধানে। মহাত্মা উতঙ্ক সে তখন চিন্তা করছে, আমি গুরুমাকে কুণ্ডল উদ্ধার দক্ষিণা স্বরূপে দেব, এখন তো এই কুণ্ডল চুরি করে নিয়ে পালিয়ে গেল, রানী যা বলেছিল সে তো তক্ষক মানে সর্পবিশিষ্ট, এ তো কোনো সন্ন্যাসী দেখছে, দেখা যাক। সে পথে যেতে যেতে আবার রূপ পরিবর্তন করে ফেলে, উতঙ্ক তার পেছনে পেছনে যাচ্ছে, দিয়ে অন্তিম সময়ে সেই যে খপনক মানে বৌদ্ধ সন্ন্যাসী সে আসল রূপে আসলো, তক্ষক হয়ে গেল। তক্ষক হয়ে মাটিতে পড়ে দেখতে দেখতে বিশাল এক সুড়ঙ্গ করে সেখান থেকে সেই তক্ষ নাগলোকে চলে গেল, সেই কুণ্ডল নিয়ে নাগলোকে চলে গেল। উতঙ্ক ক্রোধিত হয়ে সে তো সাপের আকারে গর্তটা পাতাল পর্যন্ত চলে গেছে, মানে নাগলোক পর্যন্ত। সে তখন একটা কাষ্ঠ নিয়ে ওই গর্তটাকে বড় করছে, ওর ভেতর থেকে ঢুকে কুণ্ডল আনতে যাবে, অনেক চেষ্টা করছে, কিন্তু তা কি সম্ভব? একটি সাপ তো ছোট্ট গর্ত দিয়ে সে যেতে পারে, কিন্তু একটা মানুষের যাওয়া সম্ভব নয়। অনেক চেষ্টা যখন করছে তখন দেবরাজ ইন্দ্র তার বজ্রকে পাঠিয়ে দিল, মানে ওই গর্তটাকে বড় করার জন্য। এবারে যখন বজ্র কি করলো, এসে সেই যে উতঙ্কের হাতে কাষ্ঠ ছিল সেই কাষ্ঠের মধ্যে সে প্রবেশ করল। এবার সে যখন এই গর্তের মধ্যে দণ্ডটি ঢুকিয়ে যখন চাপ দিচ্ছে তখন সে তো বজ্রের কাজ করছে, সঙ্গে সঙ্গে একেবারে দেখতে দেখতে সে নাগলোক পর্যন্ত পৌঁছে গেল, বড় গর্ত করে বিশাল সুড়ঙ্গ হয়ে গেল। উতঙ্ক সেখানে পৌঁছাল, সেখানে পৌঁছে সে দেখছে সেখানে শুধু সাপ আর সাপ, কত রকমের সাপ, সর্পের প্রজাতি কত প্রকার। উতঙ্ক দেখে তো বড় আশ্চর্য হচ্ছে, বলছেন এ কি সর্বনাশ, এত রকম সাপ, অল্প অল্প ভয়ও লাগছে, কি করা যাবে। এর মধ্যে দেখছে যে দুইজন স্ত্রী পরমা সুন্দরী, তারা তারা আবার কি করছে, তন্তু বায়, মানে যেমন আমাদের এই লোকে মায়েরা যেমন সোয়েটার বোনে, সেই প্রকার সেই পরমা সুন্দরীর দয় তারা কিছু যেন সেলাই করছে, তাই একটি রঙিন মানে একটু সাদা আর একটি কালো রং বর্ণন করেছে। তাদেরকে দেখলেন, তারপরে এদিক সেদিক অনেক জায়গায় ঘুরে দেখছেন যে বিশাল এক অস্ত্র মানে ঘোড়া দাঁড়িয়ে আছে, সে অলৌকিক ঘোড়া। তারপরে দেখছেন একজন অতি সাম্য পুরুষ তার কাছে আসছে, সে তখন চিন্তা করছে যে আমি তো মেয়েদের থেকে সর্বদাই দূরে থাকি, অতএব এই মাতার দয় থেকে তো আমি দূরে চলে এসছি, আর স্তব করবেই বা কাকে। চতুর্দিকে সেই নাগলোকে তক্ষককে আর খুঁজে পাচ্ছে না, সেখানে বিশাল বিশাল মণি জ্বলছে, সেখানে আবার সূর্য নেই, সেই মণিতেই আলোক। সেই সর্পেদের যে ঐশ্বর্য আছে তা দেবরাজ ইন্দ্রেরও নেই, শ্রীমদ্ ভাগবতেও বর্ণন রয়েছে। আর সেই তক্ষক করেছে কি, তার যে মানে নিজের পুরী আছে তার মধ্যে সে প্রবেশ করে গেছে, আর সে বাইরেও বেরোয় না, দেখাও হয় না। অগত্যা সম্মুখস্থিত যে সৌম্য পুরুষ, যে ভদ্র পুরুষটি ছিল, তাকে স্তব করা আরম্ভ করলেন, বিভিন্ন প্রকার স্তব করলেন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বিশেষ কোনো দেবতা হবেন, আপনার মানে প্রশংসা আমি যতই বর্ণনা করি না কেন ততই নুন। অনেক প্রকার স্তব স্তুতিতে সন্তুষ্ট করলেন। এই জগতেও কাউকে যদি সন্তুষ্ট করতে হয় না, তাহলে দুটো অন্ন রুটিতে সন্তুষ্ট করা খুব একটা যাবে না, তার প্রশংসা করতে হবে। তা সেই পুরুষ সন্তুষ্ট হয়ে বলছেন যে বৎস উতঙ্ক, বলো কি চাও তুমি। সমস্ত বৃত্তান্ত বললেন যে আমি গুরুমাতাকে দেব কুণ্ডল দয়, তক্ষক নিয়ে চলে এসছি। তা আপনি যখন আমাকে বর দিতে চাইছেন, কি চাও মানে বর, তা আপনি আমাকে এই বর দিন যে এই পৃথিবীতে নাগলোকে যত্র যত্র তত্র তত্র যে সমস্ত সর্পাদি আসে সেই সমস্ত সর্পাদি আমার বশীভূত হয়ে যাবে, মানে আমার বশে চলে আসবে এই আশীর্বাদ। বলছেন সাপের মজা আমি দেখাচ্ছি। সব সর্পজাতি উতঙ্কের বসে চলে আসবে। বলছেন এখন কি করব আমি, সেই তক্ষককে না পেলে তো আমি গুরুমাতাকে দক্ষিণা দিতে পারবো না। তা সেই যে বিশাল ঘোড়াটি দাঁড়িয়ে ছিল, বলছেন তার প্রিয় ভাগে মানে পেছন দিকে ফু দাও। এবারে যখন ফু দিয়েছে, সে অলৌকিক ঘোড়া, তার চতুর্দিক থেকে স্ফুলিঙ্গ মানে অগ্নির কণা বহির্গত হচ্ছে, আর সমস্ত সর্পজাতি তাতে মানে দগ্ধীভূত হয়ে তাকে স্তুতি করছে আর পাশে পাশে দাঁড়িয়ে যাচ্ছে। এবারে তক্ষকের পালা, তক্ষক তো এবার তার কক্ষ দেশ খুলে সঙ্গে সঙ্গে ছুটে আস, এসে আগেই উতঙ্ককে কুণ্ডলোদ্বয় দিয়ে প্রণাম করছে আর বলছে যে আপনি আমাকে বিনষ্ট করবেন, এই নিন আপনার কুণ্ডলোদ্বয়। এবারে তিনি ফিরে আসবেন কি করে? সেই দিনই চতুর্থ দিবস, চার দিন হয়ে যাচ্ছে, কি করে যাবে? তা সেই যে পুরুষ সম্য পুরুষ, সে তখন বলছে তুমি কি চিন্তা করছো? বলছেন হে দেব, আমি এই চিন্তা করছি যে আজ চতুর্থ দিবস পরিপূর্ণ হতে যাচ্ছে যাচ্ছে প্রায়, আজই আমার মাকে মানে গুরুমাতাকে এই কুণ্ডলোদ্বয় প্রদান করার কথা। তাই আমি তো এখন নাগলোকে, আর আমি সেই নরলোকে, সেই মর্তে এই লোকে কি করে যাব? বলছেন তুমি যে এই ঘোড়াকে দেখছো, এই সাধারণ ঘোড়া নয়, এতে বসার সঙ্গে সঙ্গে তুমি তোমাদের আশ্রমে পৌঁছে যাবে, এতেই তুমি উপবেশন করো। বসার সঙ্গে সঙ্গে তিনি আশ্রমের কাছাকাছি চলে আসছেন। তিনি সেখান থেকে অবতরণ করে ঘোড়ার পৃষ্ঠ পড়ি সোজাসুজি গুরুমাতার কক্ষে যাচ্ছে, আর গুরুমাতা তখন কি করেছে, ঠিক সেই সময়ে যাচ্ছে, তিনি পূজা আদি করেছেন, সমস্ত কার্যাদি হয়ে গেছে, স্নান পূজা আদি করার পরে চিন্তা করছে যে এই উতঙ্ক আমাকে বলল সেই কুণ্ডলোদ্বয় আজকে দেবে, আজকে আমি সেটা পরিধান করে সকলের সম্মুখে সমস্ত সাধুবৃন্দদের আমি অন্নাদি পরিবেশন করব। সে আসলো না, দাঁড়াও আমি অভিশাপ দেব। অভিশাপ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এমত অবস্থায় উতঙ্ক গিয়ে এসে কুণ্ডলোদ্বয় দুই হাতে ধরে বলছেন মা এই আপনার কুণ্ডলোদ্বয়। বলছেন হে উতঙ্ক, তুমি যদি আর একটু পরে আসতে তাহলে আমি তোমাকে অভিসম্পদ প্রদান করতাম, যাক ঈশ্বর যা করেছেন ভালোই করেছেন, তুমি যথা সময়ে এসেছ, তোমাকে আমি আশীর্বাদ করি যে তুমি চিরকাল কুশলে থাকো। এবারে তার গুরুদেব বেদ, তিনি তার কাছে জিজ্ঞাসা করলেন যে আজ চার দিন যাবত তুমি কোথায় ছিল? সমস্ত বৃত্তান্ত বললেন। উপাধ্যায় তাকে ভালো কথা জিজ্ঞাসা করলেন, ভালো মন্দ, যে তুমি ভালো আছো তো, তোমাকে তো আর চার দিন দেখিনি, বলো বলো তুমি কোথায় গিয়েছিলে? উপাধ্যায়কে তিনি সমস্ত বৃত্তান্ত বললেন, এই কুণ্ডলের ঘটনা নাগলোক পর্যন্ত। গুরুদেবকে প্রশ্ন করছেন যে হে গুরুদেব, আমি পথে যেতে যেতে সেই যে বৃষপরী আরূঢ় হয়ে যে পুরুষ ছিল তিনি কে, আর আমি যে সেই নাগলোকে গমন করেছিলাম সেখানে দুজন স্ত্রীলোক ছিল খুব সুন্দর, খুব সুন্দরী, তারা একজন মানে ফর্সা আরেকজন কৃষ্ণ মানে কালো, তারাই বাকে, আর সেই যে স্ত্রীলোক দুটি তারা তন্তুবায় কিছু সেলাই করছিল, তারই বা কী কারণ, আমি তো কারণ কিছু বুঝতে পারিনি। আর আমি সেখানে ছজন পুরুষকে দেখেছিলাম মানে ছোট ছোট বালকের মতো, তারাই বা কে? আর দ্বাদশটি অর সংযুক্ত একটি চক্র আমি দেখেছিলাম, মানে একটি চাকা ছিল তাতে ১২টি অর চিহ্ন বিশেষ ছিল, সেটিই বাকি। আর সেখানে যে এক বৃহৎ আকার অশ্ব মানে ঘোড়া দেখলাম, সেটা কি, সেই ঘোড়াটাকে? আর আমি সেখানে সেই যে পুরীয় ভক্ষণ করলাম তারই বা কি কারণ, আপনিও নাকি তা ভক্ষণ করেছিলেন? আমি এই সমস্ত বৃত্তান্ত শুনতে অভিলাষ করি, কারণ তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে বটে, কিন্তু আমি তার যে কি কারণ এসব আমি কিছু জানি। বলছেন, বৎস উতঙ্ক, তুমি যে দুটি স্ত্রী লোক দেখেছিলে না, তারা হচ্ছে যিনি ফর্সা তিনি পরমাত্মা, আর যিনি কালো তিনি জীবাত্মা। অতএব সেই যে স্ত্রী লোক দুটি তারা পরমাত্মা ও জীবাত্মা। আর তুমি যে দ্বাদশ অর সংযুক্ত যে চক্র দেখেছিলে ঘড়ির মতন বিশাল, সেটা হচ্ছে সম্বৎসর মানে ১২টা মাস, ১২ মাসে সম্বৎসর এক বৎসর। আর শুক্ল কৃষ্ণবর্ণ যে সমস্ত তন্তু সেলাই করছিল যা দেখেছিলে, তা হচ্ছে দিন আর রাত্রি। আর ৬টি কুমার যে তুমি বললে, এই ৬টি কুমার হচ্ছে ৬ ঋতু। আর যে অশ্বটি তুমি দেখেছিলে তা হচ্ছে অগ্নি পথিমধ্যে যে বৃষভ অবলোকন করেছিলে, সে হচ্ছে নাগরাজ। আর ওই অশ্বে যে পুরুষ আরূঢ় হয়েছিল, মানে যিনি পুরীয় ভক্ষণ করতে বলছিলেন, সে হচ্ছে দেবরাজ ইন্দ্রিয়। আর তুমি যে পুরীয় মানে সেই ষণ্ডের বিষ্ঠামূত্রাদি সেবন করেছ, তা হচ্ছে অমৃত পান করেছ, অমৃত খেয়েছ। আমিও এই অমৃত পান করেছিলাম। বৎস, সেই অমৃত ভক্ষণ করেছিলে বলেই তুমি নাগলোক থেকে পরিত্রাণ পেয়েছ। তুমি যদি সেই অমৃত ভক্ষণ না করতে, তাহলে নাগলোকে গেলে তাজের যে বিশেষ তেজ, সেই তেজেই তোমাকে দংশন আর করতে হতো না, তুমি সেখানে পড়েই ছটফট করতে করতে মারা যেতে তাদের তেজে। কিন্তু তুমি কেন মরণি জানো তো? দেবরাজ ইন্দ্র কর্তৃক ষণ্ডের পুরীয় মানে অমৃত তোমাকে ভক্ষণ করিয়ে দিয়েছি। আর ভগবান ইন্দ্র আমার সখা, যে ইন্দ্র তোমাকে অমৃত পান করালো কৃপা পরবশ হয়ে, সে তো তোমাকে রক্ষা করেছে। তার কারণ হচ্ছে যে ইন্দ্র আমার বন্ধু আর তুমি আমার শিষ্য, সেই কারণে তোমাকে তিনি রক্ষা করেছেন। নতুবা নাগলোক থেকে কুণ্ডল আনয়ন করা এ তো অতি দুষ্কর। বৎস, এখন আমি তোমাকে অনুমতি করছি যে তুমি গৃহে ফিরে যাও এবং তোমার শ্রেয় লাভ হোক। এবারে উতঙ্কের কি হল, তিনি সমস্ত সর্পজাতিকে বশের মধ্যে নিয়ে আসলেন, তার বসে চলে আস। সে তখন আসলো কোথায়? জনমেজয়ের নিকট এসে বলছেন যে হে হে রাজন, এই যে তুমি কি জানো যে তোমার পিতা মহারাজ পরীক্ষিতকে এই তক্ষকে এসে বিনষ্ট করেছিল, একেবারে বিনা কারণে অন্যায়ভাবে। দেখো, সেই কাশ্যপ বা কাশ্যপ ব্রাহ্মণ, সে তো তোমার পিতাকে বাঁচানোর জন্য আসছে, কিন্তু তাকে ঘুষ দিয়ে বিদায় করেছে, কত বড় অন্যায়। আরে, সে ঋষি শাপাগ্রস্ত তোমার পিতা হয়েছিল, তক্ষক তাকে এসে দংশন করবে, করলে সে মারা যেত। তাহলে ঋষি শাপ থেকে তিনি তো মুক্তি পেয়েই গেলেন, কিন্তু সেই যে কাশ্যপ ব্রাহ্মণ, তিনি এসে তাকে পুনর্জীবন দান করতেন, কিন্তু তা করতে দেয়নি এই দুষ্ট তক্ষক। অতএব তুমি অবিলম্বে সময় অনুসারে সর্পেষ্ঠী যজ্ঞ করো, আর সর্পেষ্ঠী যজ্ঞ করলে ওই পাপাত্মা প্রদীপ্ত হুতাশনে তাকে আহুতি প্রদান করো ওই তক্ষক, তাহলেই তোমার শান্তি। জনমেজয় কিন্তু এই কথা জানতো না যে কাশ্যপ তার পিতাকে বাঁচানোর জন্য আসছে, কিন্তু পথে তার সঙ্গে যে এই প্রকার ব্যবহার করা হয়েছে সেটা তার জানা ছিল না। এবারে উতঙ্ক কর্তৃক সে এই বিষয়ে অবগত হয়ে ক্রোধে তার চক্ষু একেবারে রক্তবর্ণ হয়ে গেল। বলছেন, আচ্ছা তাহলে তো আমার পিতার মৃত্যু হলেও তিনি অতি অবশ্যই বেঁচে যেতেন, তাকে মানে ষড়যন্ত্র করে মারা হয়েছে, আমি তাকে ছেড়ে দেব না, তার অন্যান্য ভ্রাতাগণকে তার উতঙ্কের মুখে শোনা বৃত্তান্ত ভ্রাতাগণকে জানালেন, জানিয়ে তারাও ভীষণভাবে মানে একেবারে ক্রোধিত হয়ে উঠলেন। বলছেন, তাহলে এই সর্পগণের বিনাশ হওয়া প্রয়োজন, তন্মধ্যে এই তক্ষক যে আমার পিতাকে মানে ষড়যন্ত্রের চক্রান্তে ফেলে তাকে এই লোক থেকে সরিয়ে দিয়েছে। হে শৌনকাদি ঋষিবৃন্দ, এই উতঙ্কের উতঙ্ক চরিত্র অতি মহিমান্বিত, আমি সেই উতঙ্ক চরিত্র যা সুবিস্তৃত রূপে আমি তা আপনাদের শ্রবণ করালাম। এবারে যদি আপনাদের কিছু অন্য বিষয়ে জানার অভিলাষ থাকে তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। সে সময় সৌনকজি ছিলেন না, প্রশ্ন তো করবেন সৌনকজি। সৌনকজি কোথায় গিয়েছেন? সৌনকজি গিয়েছেন অগ্নিশরণে, মানে ঋষিদের একটি বিশাল স্থান থাকে যেটাকে বলা হয় হোমকুণ্ড। তা হোমকুণ্ডে তিনি তর্পণ মানে আহুতি প্রদান করার জন্য গিয়েছেন। ঋষিগণ বলছেন যে তিনি আসলে তিনি যেমন প্রশ্ন করবেন আমরা সেই অনুসারে শুনব। তিনি হোমকার্য সুসম্পন্ন করে বলছেন, হে সৌতী সুতমণি, আজ আমরা উতঙ্কের চরিত্র শ্রবণ করলাম, কিন্তু আমি জানতে চাই যে আমাদের বংশজ যে সমস্ত মুনি ঋষিগণ, যেমন মহাত্মা ভৃগু, তার জন্মবৃত্তান্ত আমরা শ্রবণ করতে চাই, তা যদি তুমি কৃপা করে বলো তাহলে আমরা শ্রবণ করার জন্য একেবারে তৎপর হয়ে আছি। আরেকটি কথা, হে সুতমণি, আমরা জানতে চাই যে তোমার পিতা উগ্রপ্রভা তিনি যে মহাত্মা ব্যাসের নিকট হতে যে সমস্ত শাস্ত্রাদি পুরাণাদি তিনি হৃদয়ঙ্গম করেছিলেন, তা কি তুমিও সমস্ত কিছু শ্রবণ করেছিলে তোমার পিতার থেকে? সুতমণি বলছেন যে, হে সৌনকজি এবং হে ঋষিবৃন্দ, আমিও আপনাদের কৃপায় আমার পিতার নিকট হতে সেই সমস্ত শাস্ত্র অবগত আছে। আচ্ছা তাহলে আমাদের বংশজ ভৃগুবংশের বৃত্তান্ত আমরা একটু শুনতে ইচ্ছা করি। বলছেন, হে ব্রাহ্মণগণ, হে ঋষিগণ, একদা ব্রহ্মাজি স্বয়ং এই লোকে এসে তিনি বরুণের যজ্ঞ করা আরম্ভ করলেন, বরুণদেবের যজ্ঞ। এই বরুণদেবের যজ্ঞ কিন্তু মহারাজ হরিশ্চন্দ্রও করেছে, করে রোহিতকে প্রাপ্ত হয়েছিলেন, সে আবার অনেক ঘটনা। তাই এই বরুণদেবের যজ্ঞ করতে করতে এই যজ্ঞের অগ্নি হতে মহর্ষি ভৃগু সমুত্থিত হন, উৎপন্ন হন। যজ্ঞের অগ্নি থেকে। আর অতিশয় তারই পুত্র হচ্ছে, এই ভৃগুর পুত্র হচ্ছে চবন, তিনি পিতার প্রিয় পাত্র ছিলেন। চবনের পুত্র প্রমতি অতিশয় ধর্মপরায়ণ ছিলেন। আর ঘৃতাচির গর্ভে প্রমতির রুরু নামক এক পুত্র উৎপন্ন হয়। আর ওই রুরুর ঔরসে, মানে প্রমোদবরার গর্ভে আপনার প্রপিতামহ শুনকের জন্ম হয়। আর মহর্ষি শুনক বেদ অধ্যয়ন সম্পন্ন, তপনিরত, যশস্বী, অশেষ শাস্ত্রজ্ঞ, ব্রহ্মজ্ঞানী ও সত্যবাদী তথা জিতেন্দ্রিয় ছিল। শৌনকজি প্রশ্ন করলেন, হে সুতনন্দন, যে রূপে সেই মহাত্মা ভৃগুনন্দন চবন নামে বিখ্যাত হল, আমরা সে বিষয়ে সবিশেষ রূপে জানতে চাই। আবার প্রশ্ন করলেন, তিনি তো নাম বলে চলে গেলেন, আবার প্রশ্ন করলেন যে সেই ভৃগুর পুত্র চবন, তার এই নাম কেন হল? চবন শব্দের অর্থ জ্যোতি, অগ্নি ইত্যাদি বোঝা যায়, মানে যার মধ্যে খুব শক্তি আছে, তেজ আছে, তিনি হচ্ছেন চবন। একবার মহাত্মা ভৃগুর পুলমা নাম্নি প্রিয়তমা ধর্মপত্নী ছিলেন, বৃত্তান্ত বলছেন। তিনি মহর্ষির সহযোগে গর্ভধারণ করেন, মানে গর্ভিণী হন। এবার গর্ভিণী হলে একদা মহর্ষি ভৃগু তিনি নদীতে স্নান করেন, করতে গিয়ে সেখান থেকেই সমস্ত মুনিঋষিগণ গৃহাত নদীর পাড়েই আহ্নিক কৃত্যার্জি সুসম্পন্ন করতেন। এবার সেখান থেকে তিনি যখন গিয়েছেন, ঠিক সে সময় পুলমা নামেও এক রাক্ষস তার আশ্রমে এসে উপস্থিত হল। এবারে মহাত্মা ভৃগুর যে পুলমা নাম্নি প্রিয়তমা ধর্মপত্নী ছিল, সেই রাক্ষস সে সময় এসেছে, এসে দেখতে দেখতে তার রূপ দেখতে দেখতে সেই রাক্ষসের মনোবৃত্তি খারাপ। সেই রাক্ষস যখন চিন্তা করছে যে এই সুন্দরীকে আমি হরণ করব, তার একটি পুরাতন কথা মনে পড়ল, যেই যে পুলমা নাম্নি প্রিয়তমা ধর্মপত্নী, এই যে ভৃগুর, তার পিতা একবার আমার সঙ্গে তার এক প্রকার বিবাহ দিয়েই ফেলেছিল, অতএব আমি একে অপহরণ করে নিয়ে চলে যাব, এই ভৃগু আমার পত্নীকে নিয়ে আছে, এই প্রকার তার মনোবৃত্তি হল। এবারে কিয়ৎ দূরে ভৃগু কর্তৃক যে হোমকুণ্ড, সেখানে অগ্নি প্রজ্বলিত হয়েছিল, সেখানে আহ্নিকাদি করে আশ্রমে এসে তর্পণ করবেন, হবন করবেন। তখন সে অগ্নিকে রাক্ষস, তো তখনকার দিনে রাক্ষসদেরও ধর্ম ছিল, সে তখন চিন্তা করছে এই স্ত্রী তার পিতা আমার সঙ্গে বিবাহ দেবে বলেছিল, কিন্তু আবার ভৃগুর সঙ্গে তার বিবাহ দিয়ে দেয়, এ তো অন্যায় কার্য। সে ক্রোধিত হল, মনে করছে আমি এখনই নিয়ে পালিয়ে যাব। আবার চিন্তা করছে, না না, এই অগ্নি তো সাক্ষাৎ দেবতা, অতএব এই অগ্নিকে আমি একটু জিজ্ঞাসা করে দেখি। আর সে আবার গালিগালজও করছে, বলছেন পাপিষ্ট ভৃগু আমার পূর্ব প্রার্থিত ভার্যাকে গ্রহণ করেছে, আমিও ওকে দেখে নেব। আর অগ্নিকে জিজ্ঞাসা করছে যে হে অগ্নিদেব, তুমি সত্য সত্য বলো, এই যে স্ত্রী সে তো আমার সঙ্গে তার এক প্রকার বিবাহ হয়েই গেছে, আবার সে ভৃগুর সঙ্গে তার পিতা বিবাহ দিল, আমি তার কোনো দোষ দেখছি না, এতে ভৃগুর দোষ না আমার দোষ? অগ্নিদেব এই রাক্ষসকেও আবার ভয় করে, আবার ওই ঋষিকেও ভয় করে, হাতে জল নিয়ে সাপ দিয়ে দিবে, দুদিকে ভয়। তখন বলছে, দেখো ইনি তোমার স্ত্রীও বটে, আবার যদি দেখা যায় তাহলে তোমার স্ত্রীও না, কারণ আমারকে আমাকে সাক্ষী রেখে বিবাহকালে অগ্নিসাপ যে সপ্ত ফেরা হয়, আমাকে সাক্ষী রেখে এই ভৃগু বিবাহ করেছে। অতএব সে তুমি যদি বলো তোমার স্ত্রী, সেটাও মেনে নেওয়া যায়, আবার ভৃগুর স্ত্রী এটাও মানা যায়। বুঝলো? তাহলে তো আমার স্ত্রী। এবারে জোরপূর্বক সেই তার ভৃগুর স্ত্রীকে অপহরণ করে নিয়ে চলে যাচ্ছে। তখন তো তিনি গর্ভিণী, এমত অবস্থায় সেই গর্ভের বালক সে চিন্তা করছে আমার মাকে হরণ করে নিয়ে যাচ্ছে, দাঁড়ো। সে গর্ভ হতে সঙ্গে সঙ্গে বেরিয়েছে, বিশাল তেজ, তার এত তেজ, ইনি হচ্ছেন চবন। চবনের তেজে সেই রাক্ষস সেখানে ভস্মীভূত হয়ে গেল, পুড়ে ছাই খাই একেবারে ছারখার হয়ে গেল। মহাত্মা ভৃগুর সহধর্মিণী নবজাত সেই শিশুকে কোলে নিয়ে রোদন করতে করতে তিনি ফিরে চলে আসছেন। ফিরে যখন চলে আসছেন, রোদন করতে করতে তার চক্ষু থেকে যে জল নির্গত হয়েছিল, সেই তা থেকে একটি সরোবর বা নদী বিশিষ্ট তৈরি হয়ে যায়। তা ব্রহ্মাজি ওই নদীর নাম রাখলেন কি? বধূসরা। আর ব্রহ্মাজি বললেন যে দেখো, যা হয়ে গেছে তা তুমি ভুলে যাও, এখন তুমি আশ্রমে যাও। তিনিও যখন আশ্রমে যাচ্ছেন, মহাত্মা ভৃগু তিনি আন্নিকাদি করে আশ্রমে প্রবেশ করছেন। তার সহধর্মিণীর রোদনের কারণ জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পরপরই বলছেন যে হে মধুর হাসিনী, সেই যে হরণিচ্ছু রাক্ষস, তুমি যে তার ভার্যা ছিলে বা হওয়ার কথা ছিল, এ কথা কে বলল? বলছেন এই অগ্নিদেব। বলছেন ওহো, এই অগ্নিদেব এই কথা বলেছে, ঠিক আছে আমিও তাকে দেখে নিচ্ছি, আমিও তাকে দেখে নেব। কি বলেছিলে তুমি? অগ্নিদেবতা বলল। বলছে তুমি কেন বলতে গেলে? যাও, আজ থেকে তুমি সর্বভূক নামে পরিচিত হবে, সব কিছু তোমাকে খেতে হবে। আগে কিন্তু অগ্নিতে কেবল হোমাদি ক্রিয়া কার্য করা হতো, এতৎ ব্যতি রেখে অগ্নিকে দিয়ে অন্য কোনো কার্যে কেউ লাগাতো না, অপরাধ হয়ে যায়। তুমি সর্বভূক হবে। দেখুন, সেই অগ্নি দ্বারা কোথাও ভগবানের ভোগ রন্ধন হচ্ছে, কোথাও দস্যুদের জন্য মাংসাদি পাক হচ্ছে। আগে এই অগ্নিকে এমন কার্যে ব্যবহৃত হতো না। অগ্নিদেব বললেন, আপনি আমাকে অযথা কারণে অভিশাপ দিলেন, আমি কি করে মিথ্যা বলি? অগ্নিদেবতা করলেন কি, তার পোটলা পুটলি সব গুটিয়ে তিনি অদর্শন হয়ে গেলেন এই লোক থেকে। অগ্নির আর সাক্ষাৎকার নেই। এবারে দেবতা এবং ঋষি বৃন্দেরা, তারা যখন হোমকার্য করতে যাচ্ছেন, আর অগ্নির কোনো দর্শন নেই, সব দেবতা ঋষিরা একত্রিত হলেন, কোনো সমস্যা মিটছে না, গেলেন ব্রহ্মাজির কাছে। ব্রহ্মাজি বলছেন, অগ্নিদেবতা কোথায়, তাকে আমি আবাহন করি। অগ্নিদেবতা এসে প্রকট হলেন, বলছেন আমাকে আপনি ডেকেছেন প্রভু। তো বলছেন, দেখো অগ্নিদেব, তোমাকে সর্বভূক বলেছে বলে তুমি এই পৃথিবী বা দেবতাদের থেকে তুমি গোপনে থাকবে, তা তো হয় না, তোমাকে ছাড়া কোনো দেবকার্য ঋষিকার্য সুসম্পন্ন হবে না। ঠিক আছে, সেই যে ভৃগু তোমাকে অভিসম্পদ দিয়েছে ওটাকে মেনে নাও না, ওটাকে মানলেই তো সমস্ত সমস্যা সমাধান হয়ে যায়। বলছেন, না না প্রভু, ব্রহ্মাজি আমার দ্বারা এ সম্ভব না। তা বলছেন, না রে না, তোমাকে, তোমার মধ্যে কেউ যদি অমেদ্য আদি নিক্ষেপ করে তা তুমি তাকে ভক্ষণ করবে না, মানে খাবে না। তোমার যে স্ফুলিঙ্গ, অগ্নি জ্বললে সেখান থেকে স্ফুলিঙ্গ যে বেরোয়, বলছেন সেই স্ফুলিঙ্গই তারাই তাকে খেয়ে নেবে, তোমাকে খেতে হবে না। আমি তোমাকে এই আশীর্বাদ দিলাম, যাও তুমি গিয়ে ঋষি এবং দেবতাদের কার্যে তুমি সহযোগ করো, তুমি ছাড়া কিছুই হবে না। এবারে তিনি সাপ মুক্তির জন্য একটি কারণ বলে দিলেন, যে তুমি তো খাচ্ছ না, খাচ্ছে যে তোমার থেকে, তুমি যখন প্রজ্বলিত হচ্ছ তোমার থেকে যে স্ফুলঙ্গের কণা বহির্গত হচ্ছে সেটাই সে অমেদ্যা আদি ভক্ষণ করবে। অতএব তোমাকে কিছু করতে হবে না, তুমি আমার আদেশ মান। অগ্নিদেব সন্তুষ্ট হয়ে বললেন, ঠিক আছে ব্রহ্মাজি, আপনি যখন বলছেন তাহলে আমি ঋষি এবং দেবতাদের এবং সর্বভূক হয়েই আমি এই পৃথিবীতে থাকি। আবার তিনি আসলেন, দেবতাগণ সানন্দে, ঋষিগণ সানন্দের সঙ্গে পুনরায় সমস্ত হবনাদি করা আরম্ভ করলেন। হে শৌনকাদি ঋষিবৃন্দ, এই আমি সেই পুলমা রাক্ষসের নিধনের কথা, চবনের জন্মবৃত্তান্ত আপনাদের শ্রবণ করালাম। এটি অনেক প্রাচীন ইতিহাস, কেউ যদি এই ইতিহাস শ্রবণ করে তাহলে তার তৎক্ষণাৎ হৃদয়স্থিত সমস্ত পাপরাশি বিদগ্ধিত হয়ে যায়। আর আপনারা এই বংশেই যে রুরু, সেই রুরু রূপাখ্যান আজ তো সন্ধ্যা হয়ে এসেছে, অতএব আগামী দিন আপনাদের এর পরের থেকেই শ্রবণ করাব। অন্ধকার দিনের পাঠের বিরামস্থান এ স্থানেই দেওয়া হল। আগামী দিন আমরা শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে এবং মায়া থেকে দূরে সরে থাকতে পারলে আমরা এর পরবর্তী অংশ আস্বাদন করব। অন্ধকার দিনের পাঠের বিরাম এখানেই দেওয়া হল। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। গিরিরাজ মহারাজ কি জয়, গৃন্দ্র বিহারী লাল ভগবান কি জয়, শ্রী শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়, শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাত কি জয়, শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাত কি জয়, শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয়, শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়, আপন আপন গুরু মহারাজ কি জয়, আগামী দিনের গুরু পূর্ণিমা মহোৎসব কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।